نور 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 نبی مرحبا نور 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 نبی مرحبا
مرحبا مرحبا مرحبا مرحبا مرحبا.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ্জাল ও রাসূল সে আলা হামারা নবী, এই অনুষ্ঠান সাথে নিয়ে আমরা খেদমতে হাজির হয়েছি। আর এতে আমরা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুসালাম রহমতুল্লাহ তালের কিতাব বিদায়াতুসুল ফি তফদিল রসুল, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ হওয়া, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। ওনার কিতাবের দরস শোনার সৌভাগ্য অর্জন করছিলাম। কিছু কথা যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ রসুল হওয়ার আর শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার বিবেচনায় তিনি বর্ণনা করেছেন আমরা শুনেছি। আর ইনশাল্লাহ আরও বেশি কিছু কথা আরও এই দরসের মধ্যে শোনার সৌভাগ্য আমরা অর্জন করব। ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুসালাম রহমতুল্লাহ তাআলা আলাইহি যে পরবর্তী আলোচনা করেছেন এবং যেই দলিল পেশ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী হওয়ার ব্যাপারে, শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার ব্যাপারে, যে তিনি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তিনি বিশেষভাবে অনুসরণের যোগ্য। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার শান বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি, প্রকাশ্য বিজয় দান করেছি, যাতে আল্লাহ পাক আপনার কারণে, আপনার সদকায় আপনার পূর্ববর্তী পরবর্তীদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে আল্লাহ পাক আপনার ওসিলায়, আপনার সদকায় আপনার পূর্ববর্তী পরবর্তীদের গুনাহ ক্ষমা করে দিবেন। এখানে যে তর্জমা আমি আপনাদের সম্মুখ উপস্থাপন করেছি এটা ইমাম আহলে সুন্নতের তর্জমার একটি অংশবিশেষ, আর এটার অর্থ হচ্ছে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আজমত এবং এই বৈশিষ্ট্য দান করেছেন যে ওনার মাধ্যমে ওনার পূর্ববর্তী পরবর্তী, অর্থাৎ ওনার চেয়ে পূর্বে চলে গিয়েছেন এমন ওনার বংশধরেরা, যে যারা আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম ছাড়া ছিলেন, তাদের যদি ভুল ত্রুটি প্রকাশ পায় তো আপনার কারণে তাদেরকে ক্ষমা করে দিবেন, আর আপনার পরবর্তীতে আসবেন আপনার উম্মতের গুনাহও আপনার কারণে আল্লাহ মাফ করে দিবেন, তাদেরকেও ক্ষমা করে দিবেন যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিতে চান। এই ফজিলতটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, অন্য কাউকে দান করেননি। এখানে দানবুন শব্দটি ব্যবহার হয়েছে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যাম বলা হয় গুনাহকে, এটার আরও অনেক অর্থ রয়েছে কিন্তু তার একটি অর্থ হচ্ছে গুনাহ। যদি দেখেন যে যামবিকা এটার যে তর্জমা হয় সেটা হয় যে যে আপনার গুনাহ, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মাসুম। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার কাছ থেকে গুনাহ প্রকাশ পায় না, যে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামকে আল্লাহ গুনাহ থেকে মাসুম করেছেন, অর্থাৎ ওনাদের মধ্যে ইসমত রেখেছেন আল্লাহ পাক, যে এই ইসমতের কারণে ওনাদের কাছ থেকে গুনাহ প্রকাশ পায় না। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি জামবুন শব্দটি রয়েছে, তো জ্ঞানী সম্প্রদায় এই বিষয়টিকে ভালোভাবে জানেন যে খসফে মুজাফ, অর্থাৎ মুজাফ কোনো জায়গা থেকে হজব করে ফেলা, এটা কুরআনে মাজিদ ফুরকানে হামিদ এবং কালামে আরব অর্থাৎ আরবি ভাষার মধ্যে প্রসিদ্ধ, এটা কোনো নতুন বিষয় নয়, কিছু উলামাগণ এভাবে বলেছেন আর সুন্দর বাক্য এই বিষয়ে উল্লেখ করেছেন, যে তার একটি অর্থ হচ্ছে এটা যে যেটা এখানে ইয়াগফিরা গফরা শব্দ এসেছে, যার অর্থ হয়ে থাকে ক্ষমা করে দেওয়া, গফরার অর্থ হয়ে থাকে ক্ষমা করা, মিটিয়ে দেওয়া, কোনো বিষয়কে মিটিয়ে দেওয়া, আর কোনো বিষয় মিটিয়ে দেওয়ার অর্থ হচ্ছে সেটাকে শেষ করে দেওয়া, সেটা শেষ করে দেওয়া। এ গোফরান যে শব্দটি রয়েছে যেটা এই আয়াতের মধ্যে ব্যবহৃত হয়েছে মাগফিরাত করার, তিনি ইরশাদ করলেন যখন আল্লাহ পাক সাধারণ ব্যক্তিদের জন্য ইরশাদ করলেন তো তা দ্বারা উদ্দেশ্য কি হয়ে থাকে, যে আল্লাহ পাক তাদের গুনাহসমূহ মিটিয়ে দিয়েছেন, গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছেন। আর যখন এই শব্দ আম্বিয়াই কেরাম আলহিমুসালামদের জন্য ব্যবহৃত হয় তখন তার অর্থ হচ্ছে আল্লাহ আম্বিয়াই কেরাম আলহিমুসালাম গুনাহের মাঝখানে পর্দাকে প্রতিবন্ধক বানিয়ে দিয়েছেন, পর্দাকে প্রতিবন্ধক বানিয়েছেন, যাকে আমরা ইসমত বলে থাকি, যাকে আমরা ইসমত বলে থাকি, এখন উনার কাছ থেকে গুনাহ প্রকাশ পাবে না। আচ্ছা, কিছু উলামাগণ এভাবে বর্ণনা করেছেন যে অনেক কাজ এমন হয়ে থাকে, অনেক কার্যাবলী এমন হয়ে থাকে যে মকাম এবং মর্তবার কারণে উনাদের এমন মনে হয় যে উনাদের মকাম এবং মর্তবার ভিত্তিতে গুনাহ হয়েছে, প্রকৃতপক্ষে গুনাহ হয় না, প্রকৃতপক্ষে সেই ভুল হয় না, হাকিকতের বিবেচনায় ভুল, কিন্তু আপন মকাম এবং মর্তবার ভিত্তিতে তারা কি চিন্তা করে এটা হওয়াটা উচিত ছিল না। আমাদের সকলের মধ্যেও এমন হয় যে যেই সমস্ত বিষয়াদিতে বান্দা উন্নতি লাভ করেন তখন পূর্ববর্তী জীবনের কথা চিন্তা করে তিনি মনে করেন যে ভাই এই বিষয়টি হওয়া উচিত ছিল না। এটা প্রত্যেক ফিল্ডে হয়ে থাকে। যিনি লেখক সম্পাদক কোনো কথা লিখেন, এখন উনার প্রথম সম্পাদনা হতে পারে, আর দশ বছর তিনি ধারাবাহিক লিখতে থাকেন, আর দশ বছর পরে যখন প্রথম লেখাটি দেখবেন তখন তিনি বলবেন এটা কি আমি লিখেছিলাম, মূলত লেখাটা উনার ছিল, একেবারে ঠিকই লিখেছেন, কিন্তু এখন উনার যে স্ট্যাটাস তৈরি হয়ে গেছে, এখন উনার লেখার যে অগ্রগতি হয়ে গেছে সেটা দেখার পরে পূর্ববর্তী লেখাগুলো তার কাছে আশ্চর্য মনে হয়। কোনো আলোচনা পেশকারী আছেন, ভালো আলোচনা করেন, যথার্থই বলেন, কিন্তু যখন প্রথম আলোচনাটি দেখেন তখন বলেন যে আরে ভাই এটা কি আমি বলেছিলাম, মূলত সেটাও ঠিক আছে, কিন্তু এখন বলতে 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 তিনি এই পর্যায়ে পৌঁছে গেছেন প্রথম বলাটা উনার কমতি অনুভব হয়, ঠিক আছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় যেটা বলেছেন সেটাই সর্বোচ্চ কথা ছিল, কোনো কমতি তার মধ্যে ছিল না, কোনো ধরনের কোনো কমতি তার মধ্যে ছিল না। কিন্তু আল্লাহ পাক কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এটি ইরশাদ করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে হে মাহবুব আপনার অনাগত প্রত্যেকটা দিন আপনার পূর্ববর্তী দিনের চাইতে উত্তম, অনাগত সময় আগের সময়ের চেয়ে উত্তম, এটা আল্লাহ পাক ইরশাদ করেছেন। তো এই ব্যাপারে কিছু উলামাগণ বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেই সময় করেছেন সেটা ছিল উত্তম সর্বশ্রেষ্ঠ, কিন্তু উনার মকাম এবং মর্তবা সবসময় এমন যে বুলন্দ হচ্ছেন, আর যখন মর্যাদা বৃদ্ধি পায় তখন পূর্ববর্তী কাজগুলোকে দেখলে মূলত এটা তিনি বলেন যে যে কাজ হওয়া উচিত ছিল, যে কর্ম হওয়া উচিত ছিল সেটা এই ধরনের হওয়া উচিত ছিল। তো সেই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বারেগাহে ইস্তিগফার করতেন, তার উপরে ইস্তিগফার করতেন। আর এইখানে যে মাফ করার বিষয়টি এসেছে সেটা এই বিবেচনায় এসেছে, প্রকৃত দিক থেকে এখানে কোনো কমতি নেই, কিন্তু মকাম মর্তবা বৃদ্ধি পাওয়ার পরে যা পূর্ববর্তী কাজ রয়েছে তার মধ্যে যে কমতি হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুভব হচ্ছে তা আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। এই চমৎকার বিষয়টি উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। তো কিন্তু এই যে সমস্ত কথাসমূহ বলা হয়েছে এটা শুধুমাত্র হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য নির্ধারিত, এই জন্য কিয়ামতের দিন যখন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের বারেগাহে মানুষ খেদমতে হাজির হবেন তো তিনি কি বলবেন যে নফসি নফসি ইযহাবু ইলা গায়রি, প্রত্যেকে নিজের পূর্ববর্তী জীবনের কথা চিন্তা করবেন, মূলত সেটা গুনাহ হবে না, কিন্তু তাদের যে বিচ্যুতি হয়েছে ইস্তিহাদি দিক থেকে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো স্মরণ করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার বিষয়গুলো স্মরণ করবেন যে আমি সেই গাছ থেকে খেয়েছিলাম, আর অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার বিষয়াদিগুলো খেয়াল করবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার বিষয়গুলো স্মরণ করবেন, প্রত্যেকেই বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারেগাহে যখন মানুষ আসবেন, সৃষ্টি আসবেন, তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা বলবেন না, বরং বলবেন আনা লাহা, যে আজ আমি এই কাজের জন্য আছি, অর্থাৎ একেবারে সমস্ত সৃষ্টি, একেবারে সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম ওনারা আপন আপন চিন্তামগ্ন থাকবেন। মূলত সমস্ত আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম হচ্ছেন জান্নাতি, আর ওনারা ওনাদের অবস্থান সম্পর্কে অবশ্যই অবহিত, কিন্তু ওনাদের এই যে ভয় থাকবে এটা কি, ওনাদের জাহান্নামে যাওয়ার ভয় নেই, যে নাউজুবিল্লাহ আল্লাহ ওনাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন, ওনারা কাতই জান্নাতি, আল্লাহ পাক ওনাদের সাথে এই ওয়াদা করেছেন, আর আল্লাহ পাক আপন ওয়াদার খিলাফ কখনো করেন না। ওনাদের এই ভয় হচ্ছে মূলত আল্লাহ পাকের অসন্তুষ্টির, অর্থাৎ হাবিব মাহবুব কোনো শাস্তি না দেয়, কোনো ধরনের কোনো তিরস্কার অন্য কিছু না করেন, অর্থাৎ অন্য কোনো ধরনের শাস্তি না দেন, শাস্তি না দেন, শুধুমাত্র এটা জানা যায় যে হাবিব আমার প্রতি অসন্তুষ্ট, মাহবুব আমার প্রতি অসন্তুষ্ট। তো মুহিবের জন্য, সত্যিকার আশিকদের জন্য এটাই অনেক বড় শাস্তি, এটা এক ধরনের অনেক বড় আযাব ওনার জন্য হয়ে থাকে। তো এই আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের নাউজুবিল্লাহ কোনো ধরনের আযাবের ভয় নেই, যে ওনাদেরকে নাউজুবিল্লাহ জাহান্নামে দেওয়া হবে, অন্য কোনো আযাব ওনাদেরকে দেওয়া হবে, এটা তো ওনাদের জন্য নেই। ওনাদের তো মিম্বরে বসানো হবে, আর ওনাদেরকে তো প্রোটোকলের সাথে ময়দানে মাহশরে উপস্থিত করা হবে, মূলত সেই সময় যখন আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, আর উনি যে কঠিন হবেন সেই ভিত্তিতে তাদের চিন্তা থাকবে যে আল্লাহর এই অবস্থায় যেন তিনি আমাদের উপরে নারাজ না হন, এই বিষয়ে মূলত ওনারা ভয় করবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর সেই মাহবুব, যে কোনো অবস্থায় আল্লাহর অসন্তুষ্টির কোনো ভয় থাকবে না, এটা নবী পাক আলাইহিসসালামের সমস্ত আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালামের চাইতেও শ্রেষ্ঠ হওয়ার দলিল। এটার উপর ভিত্তি করে ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুসসালাম বলেন, রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া মিনহা أن الله تعالى أخبره صلى الله عليه وسلم أنه غفر له ما تقدم من ذنبه وما تأخر যে এই দলিল সমূহের মধ্যে একটি দলিল হচ্ছে যে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই বিষয়ে সংবাদ দিয়েছেন যে আল্লাহ পাক হুজুরের সাদকায় উনার পূর্ববর্তী এবং পরবর্তীদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছেন। ওয়ালাম ইউনকাল আন্নাহু আখবারা আহাদিন মিনাল আম্বিয়ায়ে বিমিসলি যালিক, আর এটা বর্ণিত হয়নি যে আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামদের মধ্যে কাউকে এই ধরনের সংবাদ দিয়েছেন। বালি যাহিরু আন্নাহু লাম ইউখবিরহুম লিআন্না কুল্লি ওয়াহিদিন মিনহুম ইযা তুলিবাত মিনহু শাফাআতি ফিল মাওকিফি যাকারা খাতিয়াতাহু আল্লাতী আসাবা ওয়া ক্বালা নাফসি নাফসি, বরং এটা প্রকাশ পেয়েছে যে আল্লাহ পাক ওনাদেরকে এই বিষয়ে সংবাদ দেননি, অর্থাৎ ওনাদের যে ইস্তিহাদি ভুল ছিল তা আল্লাহ পাক ক্ষমা করেছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম গুনাহ করেননি, ঠিক আছে, আল্লাহ পাকের নাফরমানি করেননি, যে নিষিদ্ধ ফল তিনি খেয়েছিলেন সেই গাছ থেকে খেয়েছিলেন সেটা ওনার ইস্তিহাদি খাতা ছিল, সেগুলো মাফ করে দিয়েছেন আল্লাহ পাক, কিন্তু এই বিষয়ে সংবাদ দেননি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই বিষয়ে তিনাকে পাকড়াও করবেন না, আর অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলোর সংবাদ ইরশাদ করেননি। ইরশাদ করলেন ওনাদের মধ্যে প্রত্যেকজনের সাথে যখন কিয়ামতের দিন শাফাত তালাশ করা হবে, তো প্রত্যেকে নিজের সেই বিচ্যুতিকে স্মরণ করবেন যা ওনারা করেছিলেন, যে আমার এই ইস্তিহাদি ভুল হয়ে গিয়েছিল, আর তারা এইভাবে বলবেন যে নফসি নফসি, আজ আমার নিজের বিষয় নিজের সাথে রয়েছে। ওয়ালাউ আলিমা কুল্লা ওয়াহিদিন মিনহুম বিগফরানি খাতিয়াতিহি লাম ইউজাল মিনহা ফি যালিকাল মাকাম, যে ওনাদের প্রত্যেকে যদি ইস্তিহাদি খাতার ব্যাপারে ওনাদের ক্ষমা পাওয়ার বিষয়টি জানতেন তাহলে সেই জায়গায় তারা ভয় বিত সন্ত্রস্ত হতেন না। ওয়া ইজাস্তাফাতি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকাল মাকাম ওয়া ক্বালা আনা লাহা, আর যখন সৃষ্টি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এই জায়গায় হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে শাফাআত চাইবেন, তিনি বলবেন আনা লাহা, আমি এই কাজের জন্য আছি। এটি একটি প্রসিদ্ধ হাদিসে পাক, যেটা সহিহ বুখারী শরীফ সহিহ মুসলিমে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আরো অনেক সাহাবায়ে কেরাম থেকে রেওয়ায়েত রয়েছে, এটাকে হাদিসের শাফাআত বলা হয়। আরো সামনে ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুসসালাম রহমতুল্লাহি আলাই নবী পাক আলাইহিসসালামের বৈশিষ্ট্য এবং ফজিলতসমূহ বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যাত হচ্ছে এমন যাত যে যিনি সর্বপ্রথম শাফি, সর্বপ্রথম মুশাফা, অর্থাৎ হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই সর্বপ্রথমে শাফাতকারী হবেন, আর হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের শাফাতই সর্বপ্রথম কবুল করা হবে, আর এটাও নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বৈশিষ্ট্য আর ফজিলতের উপরে ইঙ্গিত করে, স্পষ্টভাবে বর্ণনা করে যে আল্লাহ পাকের বারেগাহে যেটা সর্বোচ্চ অবস্থান রয়েছে সেটা নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামে রয়েছে। প্রসিদ্ধ হাদিসে মুবারকা তার মধ্যে যে ঘটনা যেটা আমরা পূর্বে শুনেছি, যেই সৃষ্টি হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে হযরত সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিসসালাতু সালাম পর্যন্ত যাবেন, যেটা প্রসিদ্ধ আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম হবেন ওনাদের কাছে যাবেন, আর সকলের নিকট শাফাত চাইবে, কিন্তু প্রত্যেকেই কি করবেন, অস্বীকার করবেন, প্রত্যেকেই অস্বীকার করবেন। আর এইখানে যে সবচেয়ে অগ্রগণ্য কথা সেটা হচ্ছে যে যেটা সহিহ হাদিসে পাকের মধ্যে সহিহ মুসলিম শরীফের মধ্যে মজুদ আছে, হাদিস হচ্ছে যে এই সৃষ্টির দিকে ইলহাম করা হবে, উলহিমু, ওনাদের দিকে ইলহাম করা হবে, ওনাদের অন্তরে কথা দেওয়া হবে, ওনাদের অন্তরে কথার উদ্রেক ঘটবে যে আমাদের কারো কাছে যাওয়া উচিত। অতঃপর তারা হযরতে আদম আলাইহিসসালামের কাছে আসবেন। তো অন্তরের মধ্যে কথার উদ্রেক হয়েছে, এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে কথার উদ্রেক হয়েছে। মকাম ও মর্তবা প্রকাশ কে করতে চাচ্ছেন? আল্লাহ জাল্লা শানুহু করতে চাচ্ছেন, না হয় ডাইরেক্ট তারা চলে যেতেন, এটা বলা হচ্ছে যে তাদের অন্তরে উদ্রেক হবে। এরপর প্রসিদ্ধ কথা আছে যে সরাসরি নবী পাক আলাইহিসসালামের বারেগাহে আসেনি, যাতে জানা যায় যতগুলো আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের কাছে গিয়েছেন তারা যদিও বা সর্বোচ্চ মকাম এবং মর্তবায় রয়েছেন, আল্লাহর বারেগাহে মুখলিসিন, আর ওনাদের স্তর অনেক উপরে, কিন্তু আজকের যে দিন রয়েছে সেটা নবী পাক আলাইহিসসালামের জাতের। না হয় যদি সরাসরি নবী পাক আলাইহিসসালামের বারেগাহে চলে আসতেন তাহলে এই কথা বলা যেত যে এই কাজ তো হযরত আদম আলাইহিসসালাম করতে পারেন, এই কাজ তো হযরত মূসা আলাইহিসসালাম করতে পারেন, এই কাজ তো হযরত ঈসা আলাইহিসসালাম করতে পারেন, কিন্তু আল্লাহ পাক প্রথমে এই মহান এবং জলিলুল কদর আম্বিয়াগণের কাছে পাঠালেন, কথার উদ্রেক করলেন, যাতে প্রত্যেকের কাছে গিয়ে জানতে পারেন যে না, আজকে যার কাজ রয়েছে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক মুহূর্তেই সকলের ফয়সালা করে দিতে পারতেন, আর অনেকের জন্য এমনটা হবে যে এক নামাজ থেকে অন্য নামাজের সময় অনুভূত হবে কিয়ামতের দিন, অনেকের জন্য 50,000 বছরের রাস্তা, কিন্তু যারা আহলে ঈমান হবেন তাদের জন্য কিছুটা সময় ওনারা মনে করবেন। তো এত বড় দিন হবে আর তাতে এত ব্যাপক একটি সময় সেটা এইভাবে চলে যাবে, তো আল্লাহ পাক চাইলে তো মুহূর্তে সকলের ফয়সালা হয়ে যেতে পারে, কোনো দলিলের প্রয়োজন নেই, কোনো সাক্ষীর কোনো প্রয়োজন নেই। কে অস্বীকার করবে? যদি আল্লাহ বলে দেন যিনি জান্নাতি আর ইনি জাহান্নামী, সে জাহান্নামী আর তিনি জান্নাতি, তো কে অস্বীকার করতে পারে? কিন্তু আল্লাহ পাকের এটা শান যে তিনি বিভিন্ন উজুহাতের ভিত্তিতে এই হাশরের ময়দান কায়েম করবেন, তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে মাহবুবিকে প্রকাশ করা, যে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের শানে শাফাত হবে, অতঃপর ওনাকে সকলের জন্য সাক্ষী হিসেবে আনয়ন করা হবে, মানুষ অস্বীকার করতে পারবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকেও। তো হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যখন আসবেন তো সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, এই জন্য হুজুর আলাইহিসসালামকে আউয়ালু শাফি বলা হয়, আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন, শুধু শাফি নয় বরং সর্বপ্রথম নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে কবুল করা হবে। ঠিক আছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাতের বিষয়ে অর্থাৎ আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক সুন্দর কালাম ও লিখেছেন, আর ফতোয়া রাজবিয়া সহ অন্যান্য রিসালার মধ্যেও শাফাতের উপর অনেক সুন্দর সুন্দর আলোচনাও করেছেন, যে শাফাত একটি বড়, যাকে বলা হয় আহলা মিনাল আসল, মধুর চাইতেও মিষ্টি, যে জান্নাতে তো অবশ্যই প্রবেশ করবেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য শাফাতের কারণে আর বিশেষ শাফাতের যে লুৎফ হবে সেটা একেবারেই আলাদা হবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত অনেক মজার, অনেক ভালোবাসাপূর্ণ, এই জন্য উলামাগণ কালামের মধ্যেও আর কিতাবের মধ্যেও হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের শাফাতের ব্যাপারে অনেক সুন্দর আলোচনা করেছেন। আল মুতাকাতের হাশিয়ার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কামালিয়ত এবং ফজিলত সমূহ বর্ণনা করতে গিয়ে ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহি আলাইহি এই কথা বলেছেন যে কিয়ামতের দিন শাফাতকারী ব্যক্তি শুধুমাত্র দুইজন হবেন, আম্বিয়া, হাফেজ, শহীদ, যাদের শাফাতের আলোচনা এসেছে তারা আপন জায়গায়, কিন্তু প্রকৃতপক্ষে শাফাতকারী দুজন হাস্তি হবেন, একটি কোরআন যার ব্যাপারে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এটা তার পাটকারের জন্য শাফাতকারী হিসেবে আসবে, আর দ্বিতীয়ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি যাদেরকে যাদের সাফাত করতে হবে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসবেন আর নবী পাক আলাইহি সালামের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাফাত করবেন, সাফাত করবেন। আনা সাহেবু শাফাতিহিম, আমি সেই সমস্তদের সাফাতের মাধ্যম, তাদের সকলের সাহেবের সাফাত অর্থাৎ সেই সকলের সাফাতকারী, অর্থাৎ উদ্দেশ্য হল তাদের সাফাতকে আল্লাহর বারগাহে উত্তোলনকারী। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আউয়ালে শাফি আর আউয়ালে মুশাফা ইরশাদ করলেন, ওয়া মিনহা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফাইন ওয়া হাযা ইয়াদুল্লু আলা তাখসিসিহি ওয়া তাফদিলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাফাতকারী আর সর্বপ্রথম ওনার সাফাতকে কবুল করা হবে, আর এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং ওনার ফজিলতের উপরে দলিল। আরও বলেন, ওয়া মিনহা ইসারুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাফসিহি বিদাওয়াতিহি ইযা জালাল্লাহু আযজা ওয়া জাল্লা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবাতান ফাকুল্লু মিনহুম তাআজ্জালা দাওয়াতাহু ফিদ দুনিয়া ওয়াখতাবা হুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতাহু শাফাআতান লিউম্মতিহি। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন যে শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে, কিয়ামতের শ্রেষ্ঠত্ব এবং দুনিয়াবী শ্রেষ্ঠত্বের এটা দলিল যে কিয়ামতের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের মধ্যে একটি হচ্ছে যে হুজুর আলাইহি সালাতু ওয়াসালাম সেই দোয়া, যে যেই দোয়া প্রত্যেক নবীকে আল্লাহ পাক দান করেছেন, সেই দোয়া এমন যে দোয়া আল্লাহ প্রত্যেক অবস্থায় কবুল করবেন, সেই দোয়াকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিয়ামতের দিনের জন্য বাকি রেখেছেন। হুজুর আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটি এমন দোয়া দিয়েছেন যেটি মুস্তাজাব, যেটা অবশ্যই কবুল হবে। সবাই দোয়াটি করেছেন কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন সেই দোয়া আপন উম্মতদের জন্য সাফাত হিসেবে জমা রেখেছেন। অর্থাৎ হাদিসে তৈয়বা সমূহ পড়তে থাকুন, পড়তে থাকুন, উম্মতের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এটা হুজুর আলাইহিস সালাতু ওয়াসালামের অনুগ্রহ, মেহরবানি আর হুজুর আলাইহিস সালাতু ওয়াসালামের শান ও আজমতকে উলামায়ে কেরাম এই পদ্ধতিতে বর্ণনা করেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক সিনাকে অনেকবার চাক করা হয়েছে, চারবার চাক করা হয়েছে, এটা ছিঁড়া হয়েছে, খোলা হয়েছে এটাকে, আর প্রত্যেকবার ওনার পবিত্র অন্তরে বিভিন্ন কথা রাখা হয়েছে। কোন একবার যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সিনাকে ছাক করা হয়েছে আর তার মধ্যে শুধুমাত্র দয়া এবং অনুগ্রহ রেখেছেন, রহমত আর রহমত রেখেছেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতের উপরে এই পর্যায়ের নমনীয় এবং মেহরবান, তার একটি কারণ হচ্ছে আল্লাহ পাক হুজুরের অন্তরের মধ্যে নমনীয়তা এবং অনুগ্রহ রেখেছেন। ঠিক আছে, আপাদমস্তক হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে রহমত বানিয়েছেন, তো হুজুর আপন উম্মতের রায়ের জন্য তাদের সাফাতের জন্য দুনিয়াতে দোয়া করেননি, বরং আখিরাতের জন্য বাকি রেখেছেন যাতে কিয়ামতের দিন আল্লাহ পাকের বারেগাহে উম্মতের জন্য সে দোয়ার মাধ্যমে সাফাত করবেন এবং তাদেরকে ক্ষমা করাবেন। ইরশাদ করেন, ওয়া মিনহা ইযারুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আপন রাতের উপরে দোয়ার মাধ্যমে প্রাধান্য দেওয়া, আপন জাতের উপরে দোয়ার মাধ্যমে উম্মতকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ উম্মতকে প্রাধান্য দিলেন, দোয়া করেননি, দোয়াকে কি রেখেছেন, বাকি রেখেছেন, এই জন্য যে আল্লাহ পাক প্রত্যেক নবীদের জন্য এমন একটি দোয়া রেখেছেন যেটা অবশ্যই কবুল হয় আর তাদের মধ্যে প্রত্যেকেই দুনিয়াতেই তাদের সেই দোয়াকে দ্রুত করে নিয়েছেন, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন এই দোয়াকে আপন উম্মতদের জন্য বাকি রেখেছেন, গোপন রেখেছেন, ঢেকে রেখেছেন, বাকি রেখেছেন। যেমন বুখারী শরীফের হাদিসে পাক সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ফা উরিদু ইনশাআল্লাহু আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা। অর্থাৎ প্রত্যেক নবীদের জন্য একটি দোয়া হয়ে থাকে, তো আমি ইচ্ছে করেছি আমি আমার সেই দোয়াকে আমার উম্মতের সাফাতের জন্য কিয়ামতের ময়দানের জন্য বাকি রাখব, গোপন রেখেছেন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ মেহরবানি যে সে দোয়া দুনিয়ার মধ্যে করেননি, বরং আখিরাতের জন্য বাকি রেখেছেন। এমনিতেই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের দোয়া সব দোয়াই কবুল হয়ে থাকে, কিন্তু কিছু বিশেষ দোয়া থাকে যেগুলো আল্লাহ পুরস্কার হিসেবে দিয়েছেন, যে যা চাওয়ার আছে চেয়ে নিন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া কিয়ামতের জন্য বাকি রেখেছেন। রাব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ ধরনের শাফাতের মধ্যে অংশদান করুন, আর আমাদেরকে আমাদের পরিবার সন্তানকে সমস্ত অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক মহাব্বত দান করুন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের শাফাআতের যে মাধ্যম রয়েছে সেগুলো আল্লাহ পূর্ণ করার তৌফিক দান করুন। আমাদের আপনাদের জীবন ধারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবন পদ্ধতি অনুসরণ করার তৌফিক দান করুন, যা ওনার হক রয়েছে। আল্লাহ পাক সেগুলো আদায় করার আমাদের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম।
মারহাবা।